নিরপেক্ষ, অর্থাৎ জড় হোক বিরক্ত বৈষ্ণবগণ কখনোই স্বীকার করেন না। তাহাতে প্রাকৃত ধনী বিষয়ীগণ স্বীয় দেহাদিতে অহং বুদ্ধি প্রসূত মূর্খতাবশত বৈষ্ণবের প্রতি বিরোধ পোষণ করেন এবং বৈষ্ণবের তাদৃশ্য ব্যবহারে দুঃখিত হন। অবৈষ্ণব বা প্রাকৃত স্বভাবজী এগণ বিষয়ী, তাহাদের অভক্তি প্রদত্ত অন্যের গ্রহণ বা ভোজন সংসর্গ ফলে সাধক বৈষ্ণবের সঙ্গদোষ ঘটে এবং তৎফলে সাধকগণ তাহাদের ন্যায় স্বভাব লাভ করে। অবৈষ্ণব ও বৈষ্ণব নামধারী প্রাকৃত স্বভাবজী গণের সহিত বিন্দুমাত্র প্রচ্ছন্ন প্রীতির সহিত যদি কেউ ছয় প্রকার সঙ্গ দান প্রতিগ্রহ ভোজন ও ভোজনের প্রবর্তন গুড় কথা বর্ণন ও জিজ্ঞাসা করে, তা হইলে অপ্রাকৃত শুদ্ধ কৃষ্ণ ভক্তির স্থানে জড়েন্দ্রিয় তর্পণমূলক প্রাকৃত ভোগ আসিয়া সাধককে কৃষ্ণ ভক্তিচ্যুত করে। সুতরাং আত্মেন্দ্রিয় তর্পণ পর বিষয়মলিন অশুদ্ধ চিত্তজনের পক্ষে অপ্রাকৃত কৃষ্ণ স্মরণাদি সেবন কখনোই সম্ভবপর নহে। বিষয়ীর রাজস্ব নিয়ন্ত্রণ সম্বন্ধে শ্রীল ভক্তি বিনোদ ঠাকুরও লিখিয়াছেন, নিয়ন্ত্রণ তিন প্রকার, সাত্বিক, রাজসিক ও তামসিক। বিশুদ্ধ বৈষ্ণবের নিমন্ত্রণ সাত্বিক, বিষয়ী পুণ্যবান ব্যক্তির অন্ন রাজস্ব এবং পাপিষ্ঠের অন্ন তামস। শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর বৈরাগ্যের তীব্রতা ক্রমশই বৃদ্ধি পাইতে লাগিল। তিনি সিংহদ্বার ভিক্ষা ছাড়িয়া ছত্রে মাগিয়া খাইতে লাগিলেন। গোবিন্দের নিকট একথা শুনিয়া মহাপ্রভু স্বরূপদংদরকে ইহার কারণ জিজ্ঞাসা করিলেন। স্বরূপদংদর তলস্তরে বলিলেন, সিংহদ্বারে ভিক্ষায় অনেক সময় অতিবাহিত হয় বলিয়া রঘুনাথ সিংহদ্বার ভিক্ষা পরিত্যাগ করিয়া মধ্যাহ্নকালে ছত্রে গিয়া মাগিয়া খাইতেছেন। শ্রীমন মহাপ্রভুক্ত কার্যের প্রশংসা করিয়া সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার এইরূপ বলিলেন। বেশ্য যেমন পুরুষের উগ্র লাভের জন্য প্রতীক্ষা করে, বৈরাগীর পক্ষে সেরূপ ভিক্ষার জন্য প্রতীক্ষা দ্বারা নিরপেক্ষতার হানি হয়। ছত্রে ভিক্ষাতেও সেই অসুবিধা নাই, যথাসময়ে গেলে জীবিকা নির্বাহ উপযোগী ভিক্ষা কিছু পাওয়া যায়, ইহাতে সর্বক্ষণ কৃষ্ণ কীর্তনের সুবিধা। বৃন্দাবনের শ্রী শঙ্করানন্দ সরস্বতী শ্রীমন মহাপ্রভুকে গুঞ্জমালা ও গোবর্ধন শিলা দিয়েছিলেন। শ্রীমন মহাপ্রভু গুঞ্জমালাকে সাক্ষাৎ রাধারানী এবং গোবর্ধন শিলাকে কৃষ্ণ কলেবর জ্ঞানে সমাদর করিতেন। শ্রীমন মহাপ্রভু গোবর্ধন শিলাকে হৃদয়ে নেত্রে মস্তকে ধারণ করিয়া পরমানন্দ লাভ করিলেন। তিনি তিন বছর উক্ত শিলামালার সেবা করত পরে প্রসন্ন হইয়া রঘুনাথকে সমর্পণ করিলেন। শ্রী রঘুনাথ শ্রীমন মহাপ্রভুর হস্ত প্রদত্ত গুঞ্জমালা ও গোবর্ধন শিলা প্রাপ্ত হইয়া সাক্ষাৎ গান্ধর্বা গিরিধারী জ্ঞানে জল তুলসী দ্বারা পরমপ্রীতি ভরে পূজা বিধান করত প্রেমানন্দে নিমগ্ন হইলেন। শ্রী দারুগোস্বামীর অপ্রকটের পর শ্রী গোবর্ধন শিলা বৃন্দাবনে গোকুলানন্দ মন্দিরে এখন সেবিত হইতেছেন। শ্রীল রঘুনাথ দারুগোস্বামীর বৈরাগ্য যেন পাচানের রেখা, সাত প্রহর সময় তার কৃষ্ণ কীর্তন স্মরণে অতিবাহিত হইত, আহার নিদ্রার জন্য চারিদণ্ড সময় থাকিত। তিনি কেবলমাত্র প্রাণরক্ষার জন্যই আহার করিতেন। আজন্ম জিহ্বাতে রসের স্পর্শ হয় নাই এবং পরিধানে ছিল ছোড়া কাতান। জগন্নাথের মহাপ্রসাদ বিক্রেতাগণ দুই তিন দিনে সর্জিষিত কর্দমাত্র প্রসাদ সিংহদ্বারে ফেলিয়ে দিলে সর্জিষিত হওয়ার দারুণ পচাগন্ধ হওয়ায় চৈলঙ্গি গাভীগণ পর্যন্ত উহা খাইতে পারিত না। কিন্তু রঘুনাথ দাস গোস্বামী রাত্রিতে উক্ত স্বর্ণগুলি ঘরে আনিয়া জল দিয়া ধুইয়া তাহার ভিতরে অসিদ্ধ চাউলের কঠিন অংশ দড়ভাত মাঝি লবণ দিয়া গ্রহণ করিতেন। শ্রী স্বরূপ দামোদর রঘুনাথকে একদিন ঐরূপ করিতে দেখিয়া উহাকে অমৃত সমজ্ঞানে পর আনন্দে মাগিয়া খাইলেন। শ্রীমান মহাপ্রভু গোবিন্দের নিকট উহা শুনিয়া রঘুনাথের নিকট যাইয়া উহার এক গ্রাস গ্রহণ করিলেন। দ্বিতীয় গ্রাস গ্রহণ করিতে গেলে স্বরূপ দামোদর বাধা দিলেন, খসা বস্তু খাও সবই মরে না দেহ কেনে, এত বলি এক গ্রাস করি লাভক করে, আর গ্রাস লইতে স্বরূপ হাতেতে ধরিলা তব যোগ্য নহে বলি মনে কাড়ি নিল। শ্রী রঘুনাথ দাস গোস্বামী তাঁর স্বরচিত স্তবলী শ্রী চৈতন্য স্তবকল্প বৃক্ষ স্তবে মহাপ্রভুর করুণায় এইরূপ ভাবে বর্ণনা করিয়াছেন, মহাসম্পদাস দাস বাবী পতিত মুদ্রিত কৃপায়া স্বরূপে যে কুজনমপি মাং নচ্চ মুদিত উত্তর গুঞ্জাহারং প্রিয়মপি চ গোবর্ধন শীলাং দদৌ মে গৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদয়তি। আমি মহাকুজন হইলেও কৃপাপূর্বক যিনি আমাকে পতিত দেখিয়া সম্পদ ও দাদা পাঠান্তরের বিষয় রূপ বাবাগিনি হইতে উদ্ধার করিয়া শ্রী স্বরূপে অর্পণ করিয়া আনন্দ লাভ করিয়াছিলেন, যিনি আমাকে স্বীয় বক্ষের গুঞ্জমালা ও গোবর্ধন শিলা দান করিয়াছিলেন, সেই গৌরাঙ্গ আমার হৃদয়ে উদিত হইয়া আমাকে মত্ত করিতেছেন। শ্রী স্বরূপ দামে গ্রহণ করতে থাকিয়া পুরুষোত্তম দামে শ্রী রঘুনাথ দাস গোস্বামী শ্রীমান মহাপ্রভুর অন্তরঙ্গ সেবা করিয়াছিলেন। ষোলো বৎসর বাদে শ্রীমান মহাপ্রভু ও স্বরূপ দামোদর প্রকট হইলে তিনি বিরহ সন্তপ্ত হইয়া শ্রী গোবর্ধনে ভৃগুপাত করত দেহত্যাগ করিবেন এই সংকল্প লইয়া বৃন্দাবনে পৌঁছিলেন। বৃন্দাবনে শ্রী স্বরূপ গোস্বামী ও সনাতন গোস্বামী সেই তার মিলন হইল। শ্রী স্বরূপ গোস্বামী ও সনাতন গোস্বামী তাঁকে অনেক প্রবোধ দিয়া দেহত্যাগ সংকল্প হইতে নিবৃত্ত করিলেন এবং তৃতীয় ভ্রাতারূপে তাঁকে নিকটে রাখিলেন। শ্রী রঘুনাথ দাস গোস্বামীর নিকট মহাপ্রভুর অমৃতময়ী লীলা কথা নিরন্তর শ্রবণ করিয়া শ্রী রূপ সনাতন পরমানন্দ লাভ করিতেন। শ্রী দাস গোস্বামী শ্রীমন মহাপ্রভু রাধাকৃষ্ণের বিরহে অন্ন জল ত্যাগ করিলেন, কেবল অল্প মাত্রায় মাঠা সেবন করিতেন। মাঠা প্রত্যহ সহস্র দণ্ডবত লক্ষ হরিনাম রাত্রিদিন রাধাকৃষ্ণের অষ্টকালীন সেবা মহাপ্রভুর চরিত্র কথন তিন সন্ধ্যা রাধাকুণ্ডে অপচিত স্নান এইভাবে নিরন্তর রাধাকৃষ্ণের ভজনে তিনি সাড়ে সাত প্রহর কাল অতিবাহিত করিতেন। কোনদিন চারিদণ্ড নিদ্রা, কোনদিন তাহাও হইত না। সিদ্ধার্থের বৈরাগ্যের সহিত রঘুনাথের বৈরাগ্যের সুলত কথঞ্চিত সামঞ্জস্য দেখা গেলেও রঘুনাথের বৈরাগ্যের অন্তর্নিহিত গাম্ভীর্য বৈশিষ্ট্য রহিয়াছে। বৈরাগ্যের সাধারণ অর্থ অনাসক্তি, কিন্তু বিশেষ অর্থ পরমপুরুষের অতি। রঘুনাথের বৈরাগ্যের বৈশিষ্ট্য এই রাধা গোবিন্দের শ্রীপাদে গাঢ় অনুরাগ বশত ভগবিতর বস্তুতে স্বাভাবিক বিরক্তি, ইহাই যথার্থ বৈরাগ্য। শ্রী রঘুনাথ দাস গোস্বামী সুদীর্ঘ জীবন প্রকট ছিলেন। শ্রীনিবাস আচার্য প্রভু বৃন্দাবন হইতে গ্রন্থাদি লইয়া বঙ্গদেশে আসিবার পূর্বেই দাস গোস্বামীর কৃপা লাভ করিয়াছিলেন। শুনে দাস গোস্বামীর তীব্র বৈরাগ্য অত্যদ্ভুত প্রেমাদিষ্ট অবস্থা দেখিয়া শ্রীনিবাস আচার্য প্রভু বিস্মিত হয়েছিলেন। শ্রী রঘুনাথ দাস গোস্বামীর তিনটি গ্রন্থ স্তবাবলী, শ্রীদানচরিত, দানকেদি চিন্তামণি ও মুক্তাচরিত রচনা করেন। রঘুনাথ দাস গোস্বামী রাধাকুণ্ডে অবস্থান করত তীব্র ভজন করিয়াছিলেন। তৎকালে তিনি নিত্যানন্দ সত্যি শ্রী জান্নাব দেবীর কৃপা লাভ করিয়াছিলেন। যে সময় শ্রীমান মহাপ্রভু হরিট গ্রামে ধান্যক্ষেত্রে স্নানলীলা দ্বারা শ্রী রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডের প্রকাশ করিয়াছিলেন, সেই সময় রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডের সংস্কার ও পাকা ঘাট ছিল না। রঘুনাথ দাস গোস্বামী মনে মনে চিন্তা করলেন, রাধাকুণ্ড শ্যামকুণ্ডের সংস্কার হলে ভালো হতো। আবার পরক্ষণে নিজেকে আকাঙ্ক্ষার জন্য ধিক্কার দিলেন। এদিকে কোনো একজন ধনী শেঠ বদ্রীনারায়ণে গিয়াছিলেন বদ্রীনারায়ণকে বহু অর্থ ভেটের জন্য। বদ্রীনারায়ণ উক্ত শেঠকে মথুরায় আরিশ গ্রামে শ্রী দাস গোস্বামীর ইচ্ছানুসারে রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডের সংস্কারের জন্য অর্থ দিতে স্বপ্নাদেশ করিলেন। শেঠজি উক্ত প্রত্যাদেশ পাইয়া আরিশ গ্রামে আসিয়া দাস গোস্বামীকে সব কথা নিবেদন করলেন। দাস গোস্বামীর ইচ্ছানুসারে কুণ্ডদ্বয়ের পঙ্কদ্বার যথারীতি সংস্কার, শ্যামকুণ্ডতে পঞ্চপাণ্ডব পঞ্চবৃক্ষরূপে অবস্থান করছেন, কুণ্ডটি সমকোণি করিবার জন্য বৃক্ষগুলিকে কাটিবার সংকল্প হইলেও যুধিষ্ঠির মহারাজ স্বপ্নে রঘুনাথ দাস গোস্বামীকে পঞ্চপাণ্ডবের তথা বৃক্ষরূপী অবস্থানের কথা জানাইলেন। তখন শ্রী রঘুনাথ দাস গোস্বামী বৃক্ষ কাটিতে নিষেধ করিলেন, সেহেতু শ্যামকুণ্ড সমকোণি অর্থাৎ চোর সহায় নাই। এইরূপ কথিত আছে যে শ্রী দাস গোস্বামী শ্রী স্বরূপ গোস্বামী রচিত ললিত মাধব নাটক পাঠ করিয়া বিরহ সাগরে নিমজ্জিত হইয়াছিলেন। রাধাকুণ্ডে শ্রী রাধারানীর নিত্য সান্নিধ্যে থাকিয়াও ক্ষণকালের বিরহ তিনি সহ্য করিতে পারিতেন না, অতিমাত্রায় অস্থির হইয়া পড়িতেন। তদুপরি বিপ্রলম্ব রসযুক্ত ললিত মাধব গ্রন্থ পাঠে তাহার বিরহ জ্বালা এত বৃদ্ধি পাইল যে প্রাণ রক্ষা করাই তার কঠিন হইল। শ্রী গোস্বামী দাস গোস্বামীর এইরূপ অবস্থা দেখিয়া হাস্য পরিহাসাত্মক নিত্য সম্মুখ বহুল দানকেলি কৌমুদি গ্রন্থ তাঁর নিকট পাঠাইলেন, ললিত মাধব গ্রন্থ ফিরাইয়া লইলেন। দানকেলি কৌমুদি পাঠ করিয়া রঘুনাথের বিরহ জ্বালা দূরীভূত হইল। রাধাকুণ্ড তটেই রঘুনাথ দাস গোস্বামী অন্তর্দান লীলা করেন, সেইখানেই তাঁহার সমাধি মন্দির বিরাজিত। শ্রী রঘুনাথ দাস গোস্বামী প্রথম দিকে রাধাকুণ্ড তটে অনিকেত ভাবে ভজন করতেন, তিনি মানস গঙ্গা তটে শ্রী গোপাল ভট্ট গোস্বামীর ভজন কুটরেও কখনো কখনো যাইতেন। রঘুনাথ দাস গোস্বামী একদিন মানস গঙ্গায় স্নান করিয়া চতুর্দিকে জঙ্গলপূর্ণ একটি বৃক্ষতলে বসিয়া প্রেম আবিষ্ট হইয়া ভজন করিতেছিলেন। সেই সময় একটি ব্যাঘ্র আসিয়া জলপান করিয়া চলিয়া গেলাম। শ্রী সনাতন গোস্বামী সেই দিন সেখানে উপস্থিত ছিলেন। তিনি দাস গোস্বামীর ওই প্রকার নির্বিকার অবস্থা দেখিয়া কুটিরে অবস্থান করত ভজন করিতে বলিলেন। তদবধি কুটিরে থাকিয়ে তিনি ভজন করিতেন। শ্রী রঘুনাথ দাস গোস্বামী দাস নামক একজন ব্রজবাসীর প্রতি প্রীতি বিশিষ্ট ছিলেন। শ্রী রঘুনাথ দাস গোস্বামী প্রত্যহ একদোনা মাত্র মাঠা সেবন করিতেন। ইহাতে উক্ত ব্রজবাসীর মনে চিন্তা দূর ও দুঃখ হইত, একদোনা মাঠায় কি করিয়া ইহার জীবন রক্ষা হইবে। একদিন তিনি সখীস্থলিতে গিয়া দেখিলেন বৃহৎ পলাশপত্র, উক্ত পত্রে বড় দোনা তৈরি করিয়া রঘুনাথের সেবায় বেশি করিয়া মাঠা দিবেন এইরূপ চিন্তা করিয়া এক দোনা মাঠা লইয়া রঘুনাথকে দিলেন। রঘুনাথ অত বড় দোনা দেখিয়া আশ্চর্যজনিত হইলেন। কোথায় পাওয়া গিয়াছে জিজ্ঞাসা করিলে ব্রজবাসী সখীস্থলির কথা বলিলেন। সখীস্থলীর নাম শুনিয়াই রঘুনাথ দাস গোস্বামী ক্রুদ্ধ হইয়া উক্ত দোনা দূরে নিক্ষেপ করলেন। সখীস্থলী চন্দ্রাবলীর স্থান, রাজারানীর প্রতিপক্ষ। চন্দ্রাবলীর গণ অর্থাৎ প্রধান আশ্রয় সব্র সর্বদাই চেষ্টা করেন রাধার কুঞ্জ হইতে কৃষ্ণকে চন্দ্রাবলীর কুঞ্জে লইয়া যাইবার জন্য। উহাতে রাধারণীর দুঃখে রাধারণীর গণের দুঃখ হয়। রঘুনাথ দাস গোস্বামী রাধারণীর গণের অনুগত হওয়ায় সর্বদা প্রেমময় ভূমিকা রাধারণীর ও ভগবানের সুখচেষ্টায় নিমগ্ন আছেন। সখীস্থলীর নাম শোনার সঙ্গে সঙ্গে রঘুনাথের ক্রোধের উদ্রেক হইল। ইহা প্রেমের পরাকাষ্ঠ অবস্থার ভাব, যাহা মাৎসর্যপরায়ণ ব্যক্তিগণ কখনোই বুঝিতে অসমর্থ। ভক্তি রচনা করে লিখিত আছে, কতক্ষণে স্থির হইয়া কহে দাস প্রতি, সে চন্দ্রাবলীর স্থান না যাইবা তথি। ইহা শুনি দাস ব্রজবাসী স্থির হইয়া জানিলেন সাধক দেহেতে সিদ্ধ ক্রিয়া, এসব আর এই দেহ নিত্য সিদ্ধ হয়, ইথে যে পামর সেই করায় সংশয়। ভক্তি রচনা কর, শ্রী ভক্তি রচনা করে এইরূপ আরো একটি অলৌকিক ঘটনার কথা বর্ণিত আছে। শ্রী রঘুনাথ দাস গোস্বামীর একদিন অজীর্ণ আদি হয়। শ্রী বল্লভপুরের বিঠলনাথ সঙ্গে সঙ্গে দুইজন চিকিৎসক আনাইলেন চিকিৎসার জন্য। তাহারা পরীক্ষা করিয়া বলিলেন দুগ্ধপাত গ্রহণ হেতু অজীর্ণ হইয়াছে। বিঠলনাথ কিঞ্চিত চিকিৎসকের কথা শুনিয়া আশ্চর্যজনিত হইয়া বলিলেন ইয়া কি করিয়া সম্ভব, ইনি কখনো মাঠা ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। তখন রঘুনাথ সন্দেহ নিরসন করিয়া বলিলেন তিনি মানসে দুধ ভাত ভোজন করিয়াছিলেন, তার জন্য এরকম হয়েছে। শ্রী রঘুনাথ দাস গোস্বামী আসছেন শুক্লা দাস দুটি দিতে অপ্রকট হইয়াছিলেন। শ্রীমান মহাপ্রভুর সময়ে ব্রজবাসী গোস্বামীগণের অপ্রকটের পর শুদ্ধ ভক্তির স্রোত শ্রীনিবাস আচার্য, ঠাকুর নরোত্তম ও সানন্দ প্রভু ত্রয়কে আশ্রয় করিয়া প্রবাহিত হইয়াছিল। সেই ঠাকুর নরোত্তমের শিষ্য পারম্পর্যে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর চতুর্থ অধস্তন। গৌড়ীয় বৈষ্ণব মাত্রেই শ্রীল চক্রবর্তী ঠাকুরের কথা ন্যূনাধিক জানেন। যাহারা শ্রীমদ ভাগবতের আলোচনা করেন, গীতা শাস্ত্রের আলোচনা করেন ও গোস্বামী মতের আলোচনা করেন, তাহারা সকলেই শ্রীল চক্রবর্তী ঠাকুরের অলৌকিক কৃতিত্বের কথা শুনিয়া থাকিবেন। আমাদের এই ঠাকুরটি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের মধ্যকালীয় সংরক্ষক ও আচার্য। এখনও সাধারণ বৈষ্ণবগণের মধ্যে এই চক্রবর্তী ঠাকুরের তিনখানি গ্রন্থ সম্বন্ধে যে কিংবদন্তি আছে তাহা এইরূপ, কিরণ বিন্দু কণা এই তিন নিয়ে বৈষ্ণব কণা। তাহার সম্বন্ধে এই শ্লোকটিও সর্বত্রই গীত হইতে শোনা যায়, বিশ্বেশ্ব নাথ রূপসৌ ভক্তি বর্ম প্রদর্শনাৎ ভক্ত চক্রে বর্তিত চক্রবর্ত্যা ক্ষয়া ভবত। শ্রীল বিশ্বনাথ নদিয়া জেলায় রাড়ীয় শ্রেণীর বিপ্রকুলে উদ্ভূত হন। ইনি হরিবল্লভ দাস নামেও খ্যাত ছিলেন। রামভদ্র ও রঘুনাথ নামে তাঁহার দুই জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন। বাল্যকালে দেবগ্রামে থাকিয়া ব্যাকরণ পাঠ সমাপন পূর্বক মুর্শিদাবাদ জেলার সৈয়দাবাদ গ্রামে তিনি গুরুগৃহে ভক্তিশাস্ত্র অধ্যয়নের জন্য গমন করেছিলেন। স্থানীয় শ্যাম রায় ও মোহন রায়ের ঠাকুর বাটি শ্রীল চক্রবর্তী ঠাকুরের নামের সহিত সম্বন্ধ যুক্ত বলিয়া কথিত। শ্রী রাধারমণ চক্রবর্তী ঠাকুর তাঁহার শ্রী গুরুদেব। এই রাধারমণ শ্রী গঙ্গানারায়ণ চক্রবর্তীর শিষ্য শ্রীকৃষ্ণচরণের শিষ্য ছিলেন। শ্রী গুরুকৃপা বলে বিশ্বনাথ ব্রজধামে বিভিন্ন স্থানে থাকিয়া বহু গ্রন্থ রচনা করেন। বর্তমান সময়ে দুষ্প্রাপ্য তাহার দুই চারখানি গ্রন্থ ব্যতীত সমুদয় গ্রন্থই গৌড়ীয় বৈষ্ণবগণের পরমাদরের সম্পত্তি হইয়াছে। তিনি শ্রী বৃন্দাবনে প্রকটকালে নানা স্থানে বাস করিয়াছিলেন। তাহার বিভিন্ন গ্রন্থের শেষ ভাগে এই সকল কথা স্পষ্টভাবে উদারিত আছে। শ্রীল চক্রবর্তী ঠাকুরের উদয়কাল নির্ণয় বিষয়ে আমরা তৎকৃত শ্রীকৃষ্ণ ভাবনামৃত গ্রন্থের শেষ ভাগে দেখিতে পাই, তিনি 1601 শতাব্দীর ফাল্গুনী পূর্ণিমা দিবসে ওই গ্রন্থ রচনা শেষ করেন। আবার তৎকৃত শ্রীমৎ ভাগবতের টীকা ষড়ার্থদর্শীর মধ্যেও দেখা যায়, ওই টীকা লেখার কাল 1626 শতাব্দার মাঘ মাস। সুতরাং 1560 শতাব্দায় তাহার অভ্যুদয় কাল ধরিলে এবং 1630 শতাব্দায় অপ্রকাট কাল অনুমান করিলে সপ্তটি বর্ষকাল তিনি এই প্রপঞ্চে বিচরণ করিয়াছিলেন স্থূলত জানা যায়। শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয়ের শিষ্য মুর্শিদাবাদ জেলা অন্তর্গত বালুচর গম্ভীরা নিবাসী শ্রী গঙ্গানারায়ণ চক্রবর্তী মহাশয় ভগবদিচ্ছাক্রমে কোনো পুত্র সন্তান লাভ করেন নাই। তাঁহার একমাত্র কন্যাই বিষ্ণুপ্রিয়া। শ্রী রামকৃষ্ণ ভট্টাচার্য নামক বারেন্দ্র শ্রেণীর একজন ব্রাহ্মণ শ্রীল ঠাকুর মহাশয়ের প্রসিদ্ধ শিষ্য ছিলেন। সেই ভট্টাচার্যের কনিষ্ঠ পুত্র শ্রীকৃষ্ণচরণকে গঙ্গানারায়ণ দত্তকপত্র পুত্ররূপে গ্রহণ করেন। এই শ্রীকৃষ্ণচরণই শ্রীল চক্রবর্তী ঠাকুরের পরম গুরু। শ্রী রাজপঞ্চাধ্যায়ের ষড়ার্থদর্শিনী টীকার প্রারম্ভে আমরা এই শ্লোকটি দেখিতে পাই। শ্রীরাম কৃষ্ণ গঙ্গা চরণ নত্বা গুরুন গুরু প্রেমণ শ্রী নরোত্তম নাথ শ্রীরঙ্গ প্রভু নৌমি। এই শ্লোক হইতে জানা যায় শ্রী রাধারমণের সংক্ষিপ্ত নাম শ্রীরাম, শ্রীকৃষ্ণচরণের সংক্ষিপ্ত নাম শ্রীকৃষ্ণ এবং তদ্গুরু শ্রী গঙ্গাচরণ, নাথ শব্দে নরোত্তম গুরু শ্রী লোকনাথ গোস্বামী প্রভু। ইহাই তার সগুরু পারম্পর্য। গৌড়ীয় বৈষ্ণবাচার্যগণের মধ্যে শ্রীল চক্রবর্তী ঠাকুরের ন্যায় সুবিস্তৃত সংস্কৃত গ্রন্থরাজির লেখক অল্পই প্রাদুর্ভূত হয়েছেন। তিনি এই বিপুল সংস্কৃত সাহিত্য লিখিবার পরও গৌড়ীয় বৈষ্ণব সমাজের দুইটি হিতকর কার্যে ব্রতী হইয়াছিলেন। সেই দুইটি প্রচার কার্য মূলে কীর্তনের কার্য। শ্রীল শ্রীনিবাস আচার্য কন্যা হেমলতা ঠাকুরাণী রূপ কবিরাজ নামক একটি উদাসীন শিষ্যকে গৌড়ীয় বৈষ্ণব সমাজ হইতে বর্জন করেন। তদবধি সেই রূপকবিরাজ গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের অতিবাড়ি নামক উপশাখার মধ্যে পরিগণিত হন। তিনি গৌড়ীয় বৈষ্ণব সমাজের প্রতিকূলে এই সিদ্ধান্ত করেন যে ত্যাগী ব্যক্তি একমাত্র আচার্যের কার্য করিতে সমর্থ, গৃহস্থগণের মধ্যে ভক্তি আচার্য হইবার সম্ভাবনা নাই। বিধি মার্গের সম্পূর্ণ অনাদর করিয়া বিশৃঙ্খলতাপূর্ণ রাগমার্গ প্রচারই তাহার চেষ্টা ছিল। শ্রবণ কীর্তনের অসহযোগে স্মরণাদি সম্ভবপর এই গোস্বামী প্রতিকূল পন্থা কবিরাজ মহাশয় প্রচার করেন। জীবের সৌভাগ্যের বিষয়, সেটা চক্রবর্তী ঠাকুর শ্রীমদ ভাগবতের তৃতীয় স্কন্ধের ষষ্ঠদর্শনী টিকাতেই ইহার প্রতিবাদ করিয়াছেন। আচার্য বংশে শ্রীমন নিত্যানন্দ প্রভুর পুত্র শ্রী বীরভদ্রের শিষ্য বংশে এবং শ্রী অদ্বৈত প্রভুর তক্তপুত্রগণের বংশে গৃহস্থ হইয়া গোস্বামী উপাধি প্রদান ও গ্রহণ করা শিষ্যদিগের যে উচিত নহে এই কথা রূপকবিরাজ প্রচার করিলেন। শ্রীল চক্রবর্তী ঠাকুর তাহার প্রতিবাদ করিতে গিয়া আচার্য বংশের যোগ্য অধস্তন গৃহস্থ সন্তানের পক্ষেও আচার্যের কার্য করা অসঙ্গত নহে বলিয়া প্রমাণ করেন। পরন্তু বংশ পারম্পর্যক্রমে ধন শিষ্যাদির লোভে অযোগ্য আচার্য কুলোৎপন্ন সন্তানগণের নিজ নিজ নামের পশ্চাদভাগে গোস্বামী শব্দের সংযোজন শাশ্বত শাস্ত্র বিরুদ্ধ ও নিতান্ত অবৈধ কার্য বলেন। তজ্জন্য তিনি নিজে আচার্যের কার্য করিলেও নিজ নামের সহিত স্বয়ং গোস্বামী শব্দ সংযোগ করেন নাই। উহা বর্তমানকালের মূর্খ বিচারহীন আচার্য সন্তানগণের তত্ত্বানভিজ্ঞতার নিদর্শন স্বরূপ রাখিয়া দিয়েছিলেন। জয়পুরের গলতাগ গ্রামে শ্রী গোবিন্দদেবের মন্দিরে শ্রী রামানুজ সম্প্রদায়ের আচার্যগণ গৌড়ীয় বৈষ্ণবের প্রতিপক্ষে এক বিপুল সংগ্রাম আরম্ভ করেন। সেই কালে জয়পুর রাজ শ্রী বৃন্দাবনের প্রধান গৌড়ীয় বৈষ্ণবাচার্যদিওকে শ্রী রূপ গোস্বামীর অনুগত জানিয়া শ্রী রামানুজীয়গণের সহিত বিচার করিবার জন্য আহ্বান করেন। ষোলশয় ২৮ শতাব্দায় শ্রীল চক্রবর্তী ঠাকুরের অতি বৃদ্ধ বয়সে এই ঘটনা সংঘটিত হওয়ায় তাঁহারই পরামর্শক্রমে তাঁহার ছাত্র প্রতিম গৌড়ীয় বৈষ্ণব বেদান্তাচার্য পণ্ডিত কুলমুকুটমণি মহামহোপাধ্যায় শ্রীপাদ বড়দেব বিদ্যাভূষণ ও তাঁহার ছাত্র শ্রীল চক্রবর্তী ঠাকুরের শিষ্য শ্রীকৃষ্ণদেব জয়পুরের বিচার সভায় গমন করেন। জাতি গোস্বামীগণ আপনাদিগের শ্রী মধ্য সম্প্রদায় অনুগত বিস্মৃত হইয়াছিলেন, সাম্প্রদায়িক পরিচয় বিস্মৃত হইয়া বৈষ্ণব বেদান্তে অনাদর করায় যে বিপত্তি ঘটিয়াছিল তাহার নিরাকরণ জন্যই শ্রীপাদ বড়দেব বিদ্যাভূষণ মহোদয় গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় মতে একখানি স্বতন্ত্র ব্রহ্মসূত্র ভাষ্য রচনা করতে বাধ্য হন এবং এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের পারম্পর্যান অভিজ্ঞতা নিরাকরণ কার্যে শ্রীল চক্রবর্তী ঠাকুরের অনুমোদন লাভ করেন। এই কার্য শ্রীল চক্রবর্তী ঠাকুরের বৈষ্ণব ধর্ম প্রচারের দ্বিতীয় নিদর্শন। বিশেষত অশুক্র ব্রাহ্মণ কুলোদ্ভূত বৈষ্ণবাচার্য কর্তৃক সংস্কার বিষয়ে অনুমোদনের ইহাই জাজ্জল্যমান দৃষ্টান্ত। শ্রীল চক্রবর্তী ঠাকুর নানা গ্রন্থ লিখিয়াছেন, তাঁহার রচিত গ্রন্থের তালিকা আমরা যাহা প্রাপ্ত হইয়াছি তাহা এখানে লিখিলাম। এক নম্বর ব্রজের ইতি চিন্তামণি, দুই শ্রী চমৎকার চন্দ্রিকা, তিন প্রেম সম্পুটম খণ্ডকাব্যম, চার গীতাবলী, পাঁচ সুবোধিনী অলঙ্কার কৌস্তুভ টিকা, ছয় আনন্দ চন্দ্রিকা উজ্জ্বল নীলমণি টিকা, সাত শ্রী গোপাল তাপনী টিকা, আট সবামৃত লহরুদ্ধৃত, ক শ্রী গুরুতত্ত্বাষ্টকম, খ মন্ত্রদাত্রী গুরুরষ্টকম, গ পরম গুরুরষ্টকম, ঘ পরাৎপর গুরুরষ্টকম, ঙ পরম পরাৎপর গুরুরষ্টকম, চ শ্রী লোকনাথাষ্টকম, ছয় শ্রী শচীনন্দন, ছ শ্রী শচীনন্দনাষ্টকম, জ শ্রী স্বরূপচরিতামৃতম, ঝ শ্রী স্বল্প স্বপ্ন বিলাসামৃতম, ঞ শ্রী গোপালদেবাষ্টকম, ট শ্রী মদন মোহনাষ্টকম, ঠ শ্রী গোবিন্দাষ্টকম, ড শ্রী গোপীনাথাষ্টকম, ঢ শ্রী গোকুলানন্দাষ্টকম, মূর্ধন স্বয়ং ভগবদাষ্টকম, ত শ্রী রাধাকুণ্ডাষ্টকম, থ জগন মোহনাষ্টকম, দ অনুরাগবল্লী, ধ শ্রীবৃন্দাদেব্যাষ্টকম, ন শ্রী রাধিকা ধ্যানামৃতম ও শ্রী রূপচিন্তামণি ও শ্রী নন্দীশ্বরাষ্টকম ব শ্রী বৃন্দাবনাষ্টকম ভ শ্রী গোবর্ধনাষ্টকম ম শ্রী সংকল্প কল্পদ্রুম জ শ্রী নিকুঞ্জ বিরুদাবলী বৃহৎকাব্য র সুরত কথামৃত আর্য শতকম ল শ্রী শ্যামকুণ্ডাষ্টকম নয় শ্রীকৃষ্ণ ভাবনামৃত মহাকাব্যম দশ শ্রী ভাগবত অমৃত কণা এগারো শ্রী উজ্জ্বল নীলমণি কিরণলেশ বারো শ্রী ভক্তিরসমৃত সিন্ধু বিন্দু তেরো রাগবর্ম চন্দ্রিকা চোদ্দ ঐশ্বর্য কাদম্বিনী দুষ্প্রাপ্য পনেরো মাধুর্য কাদম্বিনী ষোলো ভক্তিরসমৃত সিন্ধু টিকা সতেরো শ্রী উজ্জ্বল নীলমণি টিকা আঠারো দান কেরি কৌমুদী টিকা উনিশ ললিত মাধব নাটক টিকা একুশ শ্রী চৈতন্য চরিতামৃত টিকা অসম্পূর্ণ বাইশ ব্রহ্ম সংহিতা টিকা তেইশ শ্রীমদ ভগবদ গীতার সারার্থ বর্ষিণী টিকা চব্বিশ শ্রীমদ ভাগবতের সারার্থ দর্শিনী টিকা ওর জীবনের ভিতরে এইটা মোটামুটি লিখেছে আর ওখানে তো অনেক আছে এখন কি বিষয়ে আলোচনা হবে বলুন আমরা সাধন ভজন করব সেই প্রসেস প্রসিডিওর গুলো জানা সব থেকে বড় কাজ শুধু জানা নয় ঠাকুরের কথা ভগবানের কথা শুনতে আমাদের ভালো লাগে খারাপ কথা নয় ভালো কথা কিন্তু কেবলমাত্র শুনলে আলোচনা করলেই সেটা ঠিক যথাযথ পারফেক্ট হল না শাস্ত্র সেখানে বলছেন এটা প্র্যাকটিক্যাল হওয়া দরকার এইটাই হলো বড় কথা ঠাকুরের কথা শুনতে ভালো লাগে আমাদের শুনলাম এই একটা বিচার এটা থিওরিটিক্যাল কিন্তু এইটা যখন প্র্যাকটিক্যাল হয় তখনই আমাদের সাধন ভজন পথে অগ্রসর হওয়ার বাস্তব চেষ্টা দেখা যায় এই প্র্যাকটিক্যাল লাইনটাই শাস্ত্রে বুঝাতে চেয়েছেন সমগ্র দুনিয়া সবই থিওরিটিক্যাল নিয়েই চলছে কিন্তু তাতে কিছু মঙ্গল হচ্ছে না যদি আমরা প্র্যাকটিক্যাল হতে পারি বলছেন তাহার এই সব কিছু আলোচনার সার্থকতা এই কথা সনাতন শাস্ত্রে সাধন ভজন বিষয়ে সর্বত্রই সুন্দরভাবে বুঝানো আছে সাধন ভজন জিনিসটাই হল প্র্যাকটিক্যাল বাস্তব শ্রী ভগবান বাস্তব ভক্তি মহাদেবী বাস্তব তার সাধনা বাস্তব এক কথায় ভগবত সম্পর্কীয় যা কিছু সবটাই বাস্তব এন্ড ইট ইজ ইন রিয়েলিটি সেই কথাই শাস্ত্রে বুঝানো হয়েছে এই জিনিসটা আমরা যতদিন পর্যন্ত বুঝতে না পারি ততদিন পর্যন্ত পরমার্থ বিষয়ে ধর্মতত্ত্ব বিষয়ে আমাদের সবই অজানা থেকে যায় আমরা প্র্যাকটিক্যাল হতে পারি না সুতরাং এগুলো জানা দরকার বিশেষ সাধন ভজন পথে যারা অগ্রসর হবেন সাধক সাধিকা তাদের সব বিষয়ে আলোচনা করতে হবে সবই আমাদের প্রাচীন শাস্ত্রাদিতে বর্ণিত হয়েছে শ্রী ভগবানের যে মুখোক্তি সেইটাই হল বাস্তব শ্রী ভগবান সরাসরি যে উপদেশ নির্দেশ দিয়েছেন জীবকল্যাণের জন্য তার নাম গীতা ভাগবত তার নাম গীতা ভাগবত, এর আর একটা নাম হল শাস্ত্র, সৎশাস্ত্র, সৎশাস্ত্র। কথাটা শাস্ত্র শব্দ এলো কেন? শাস্ত্র শব্দ ব্যাখ্যা করছেন সৎ ধাতু স্ত্রণ প্রত্যয় করে শাস্ত্র শব্দ নিষ্পন্ন হলো। কেন? শাসন মানি, শাস্ত্র মানে হলো শাসন মানি। কার শাসন মানি? সেই প্রেমময় ভগবানের শাসন মানি। আমরা জগতে যারা বসে আছি সবই সেই ভগবানেরই সন্তান। সন্ন্যন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, অমৃতের সন্তান মোরা বলা আছে। অমৃত মানে ভগবান স্বয়ং। অমৃত বলে একটা জিনিস আছে নেক্সটার, কিন্তু সাধারণ ভাবে অমৃত শব্দের অর্থ স্বয়ং শ্রী ভগবান।